ডক্টর দীপু বলি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকার দর্শক শ্রোতাদেরকেও আমার ধন্যবাদ।
বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আবার প্রশ্ন উঠছে। সম্প্রতি 5ই মে-র যে মহাসমাবেশ হেফাজতে ইসলাম করল এবং তারপরে যে পুলিশি অভিযান চলেছে এবং তাতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি মানবাধিকার সংগঠন এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। 5ই মে-র এই মহাসমাবেশে সেখানে পুলিশের যে ভূমিকা ছিল সেটি কতটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল আপনি মনে করেন?
প্রথমত আপনার প্রশ্নের যদি প্রথম দিকটাতে যাই, আমাদের দেশের মানুষ যেন তেমনি আমাদের প্রতিবেশী বলুন, আমাদের বন্ধু রাষ্ট্র বলুন, আন্তর্জাতিক পর্যায়ে সকলের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। সবাই প্রায় হাঁফ ছেড়ে বেঁচেছেন যে 5 তারিখে যে ধরনের সহিংসতা ঘটেছিল, যে ধরনের নাশকতা ঘটছিল এবং সেটিকে একেবারে সবচাইতে কম যতটুকু ফোর্স ব্যবহার করে সুরাহা করা, শান্তিপূর্ণ একটি সমাপ্তিতে নিয়ে যাওয়ার একটি যে সম্ভব হয়েছে অত্যন্ত সফল পুলিশি অভিযানের মাধ্যমে, সেটিতে সবাই দেশের ভেতরে যেমন বাইরে তেমনি সবাই হাঁপ ছেড়ে বেঁচেছেন। এবং একই সঙ্গে উদ্বেগ যেটি, সে উদ্বেগটি কিন্তু পুলিশি অভিযান নিয়ে নয়, উদ্বেগ যেটি সেটি হলো এই যে জঙ্গি প্রায় মনোভাব একটি বিশেষ গোষ্ঠীর এবং তাদের যে রাষ্ট্রবিরোধী যেসব কর্মকাণ্ড, সেই বিষয়টি নিয়ে কিন্তু দেশে বলুন বাইরে বলুন নিশ্চয়ই একটি উদ্বেগ কাজ করছে যে এই রকম একটি গোষ্ঠী হঠাৎ করে তাদের যে 13 দফা দাবি, যেটি আমাদের সংবিধানের সঙ্গে, আমাদের জাতীয় আশা আকাঙ্ক্ষা স্বপ্নের সঙ্গে এবং বিশেষ করে আমাদের 71-এর যে অঙ্গীকার, তার সব কিছুর সঙ্গে সম্পূর্ণ বিপরীত এবং পুরোপুরি সাংঘর্ষিক। কাজেই সেই রকম 13 দফা দাবি এই রকম একটি গোষ্ঠী হঠাৎ করে দিল এবং সেটিকে আবার আমাদের প্রধান বিরোধী দল যে তারা আবার সেটির প্রতি সমর্থন জানালেন, এই যে একটি অবস্থা, উদ্বেগটি পুলিশি অভিযান নিয়ে নয়। এবং পুলিশি অভিযানে কিছু হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু সেটি সবাই মনে করছেন যে যেভাবে পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে এবং মিনিমাম ফোর্স যতটুকু ব্যবহার না করলেই নয় সেইটুকু ব্যবহার করার মধ্য দিয়ে এই যে অবস্থাটির একটি সমাধান করতে পেরেছে, সেটিতে আমার মনে হয়েছে সব জায়গায় সবাই সেটিকে প্রশংসাই করছে।
গত কয়েক মাসে শুধু সাধারণ বিক্ষোভকারী নয়, সেই সাথে বেশ কয়েকজন পুলিশ সদস্যও কিন্তু নিহত হয়েছে। এতগুলি মৃত্যু, এটা কি এড়ানো যেত না? এই যে 5 তারিখের যে মহাসমাবেশ, এতগুলো লোক আসলো ঢাকায় এবং তারা প্রচুর ভাঙচুর করলো, দোকানে আগুন দিল, গাড়ি ঘোড়ায় আগুন দিল এবং কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে এবং বেশ কিছু প্রাণহানি ঘটলো এবং বিভিন্ন জায়গায় পাওয়ার প্ল্যান্টের উপর আক্রমণ হয়েছে, এই জিনিসগুলোতে সাধারণ লোকের নিরাপত্তার যে বোধটি সেটি কিন্তু নড়ে গেছে। সরকার কি এই ক্ষেত্রে আরো বেশি সচেতনতার পরিচয় দিতে পারতো না?
আমি বলবো না যে মানুষের বা জনগণের নিরাপত্তার ভিত নড়ে গেছে, তবে অবশ্যই আমরা সবাই নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে চিন্তিত যে হঠাৎ করে কেন এই যে সহিংসতা, সেটি হঠাৎ এত বেড়ে গেল কেন? দেখুন, হরতাল ডাকা হচ্ছে এবং ঘন ঘন, এর আগে কখনো আমরা দেখিনি যে SSC বা HSC পরীক্ষার সময় হরতাল হচ্ছে, এটি প্রায় অকল্পনীয় আমাদের আমাদের দেশে, আমাদের সমাজে। এবং আপনি যদি দেখেন যে কোন কোন দিন হরতাল ডাকা হচ্ছে, আর আপনি যদি দেখেন যে যুদ্ধাপরাধীদের বিচারের শুনানি কোন কোন দিন হচ্ছে এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রীর এবং তার পুত্রদের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে সেগুলোর শুনানি কোন কোন দিন হচ্ছে, তাহলে দেখবেন তার মধ্যে একটা খুব বড় মিল রয়েছে। অর্থাৎ এই গণতন্ত্রের প্রতিবাদের যে একটি ভাষা, সেটিকে ব্যবহার, অপব্যবহার করা হচ্ছে এই যে একটি আইনি প্রক্রিয়া তাকে বাধাগ্রস্ত করবার জন্য, এটি হলো একটি দিক। এবং সেটি করতে গিয়ে এই যে জামাত শিবির যারা এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করবার জন্যে উঠে পড়ে লেগেছে, সেখানে আমরা দেখছি যে তারা ঠিক 71-এ যেমন বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম চায়নি, ঠিক একইভাবে এখনও আমরা দেখছি এই সহিংসতার মধ্যে কিন্তু সেই একইভাবে তাদের উপরেই আঘাত হানা হচ্ছে, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে, শহীদ মিনারকে ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রটি, তার উপরেই কিন্তু আঘাত আসছে। নিশ্চয়ই কোনো প্রাণহানির ঘটনা ঘটা উচিত ছিল না, কিন্তু যখন হরতালের নামে হরতালের আগের দিন বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হয়, তখন এই হত্যাকাণ্ডগুলোর তো এগুলো তো কেউ কোনোভাবেই গ্রহণ করতে পারে না। একই সঙ্গে আমরা যখন দেখি একটি সংবাদপত্রে যখন একজন ব্লগারের মৃত্যুর পরে সেখানে একটি ভুয়া একটি পোস্ট দিয়ে যেই লেখাটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে অত্যন্ত খারাপ একটি লেখা, সেই লেখাটিকে একটি পত্রিকা ছাপিয়ে এবং কাবা সম্পর্কে মিথ্যে ছবি ছাপিয়ে সারা দেশে যখন সহিংসতাকে উস্কে দেন, সারা দেশে মানুষকে হত্যাকাণ্ডের মতো ঘৃণ্য কাজে প্ররোচিত করেন, তখন নিশ্চয়ই সেটি নিয়ে শুধু উদ্বেগ নয়, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নিতেই হয় এবং সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারপরও এটি দুঃখজনক যেভাবে সহিংসতাকে উস্কে দেওয়া হয়েছে এবং যেভাবে এই উগ্রবাদী এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য তারা যেভাবে পথে নেমেছে এবং তাদেরকে যেভাবে প্রধান বিরোধী দল একেবারে সরাসরি সহায়তা করেছে, সমর্থন দিয়েছে, তাতে এতগুলো প্রাণ ঝরে গেছে এবং তার মধ্যে আমাদের বেশ কজন পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন, এটি নিশ্চয়ই দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এর দায়ভার নিশ্চয়ই যারা এই সহিংসতা সরাসরি করছেন, যারা এটিকে সমর্থন দিচ্ছেন, তাদের সবাই নিশ্চয়ই দায়ী।
বাংলাদেশের পোশাক রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ একটা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করছে এবং এই খাতে অনেক মহিলারা কাজ করছেন। এই খাতের দিকে সরকার গত কয়েক বছর ধরেই দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটছে পোশাক রপ্তানি খাতে। রানা প্লাজা তার উদাহরণ, তাজরিন ফ্যাক্টরিতেও ঘটেছে কয়েক মাস আগে, এতগুলো মানুষ মারা গেছে। বারবার কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল যে এই পোশাক রপ্তানি খাতে নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় এই সব শ্রমিকদের নিরাপত্তার জন্য। সরকার কি এই ক্ষেত্রে যথেষ্ট করেছিল এই তারা ক্ষমতায় আসার পর?
দেখুন, আমি প্রথমেই বলি যে রানা প্লাজায় যে দুর্ঘটনাটি ঘটে গেছে সেটি পৃথিবীর যে কোনো জায়গার জন্য একটি অসম্ভব রকমের দুঃখজনক একটি ঘটনা এবং এটি আমাদের সকলের বিবেকের ওপরে একটি খুব বড় বোঝা হয়ে আছে এবং থাকবেও হয়তো অনেকদিন। আমাদের এই যে শ্রমিকদের কাজের পরিবেশ সেটি নিরাপদ হবে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে 2006 সালে যখন আমাদের শ্রম আইনটি হয়, সেই শ্রম আইনটি তখন আমরা বিরোধী দলে ছিলাম এবং আমরা সংসদে এর উপরে অনেকগুলো সংশোধনী প্রস্তাব করেছিলাম, তার সবগুলোকেই কিন্তু তখন প্রত্যাখ্যান করা হয়েছিল এবং তার প্রতিবাদে আমরা তখন ওয়াক আউটও করি সংসদ থেকে। তারপরে আমরা সেই সংশোধনী প্রস্তাবগুলোকে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারেও আমরা সেগুলোকে সংযুক্ত করি এবং আমরা যখন দায়িত্ব পাই তখন আমরা সকল পক্ষের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন নেগোসিয়েট করেছি। আপনারা জানেন যে আমাদের এই পুরো তৈরি পোশাক শিল্প খাতটি এটি আমাদের দেশে খুব পুরনো নয়, কয়েক দশক, এবং এর মধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা সকলেই প্রায় একেবারে প্রথম প্রজন্মের ব্যবসায়ী এবং তাদের মধ্যে অনেক অনিশ্চয়তাও কাজ করেছে বিভিন্ন শ্রম অধিকারের বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে ট্রেড ইউনিয়ন নিয়ে। তো বিভিন্ন ক্ষেত্রেই তারা কিন্তু মনে করেছেন যে এই প্রস্তাবগুলো অনেক কিছুই তাদের মানতে অনেক দ্বিধা ছিল এবং এর মধ্যেও আমরা চেষ্টা করেছি সকলকে এক জায়গায় নিয়ে আসতে। সবশেষ আমরা আমাদের এই সমস্ত সংশোধনীগুলোকে সংযুক্ত করে এই আইনটির সংশোধনী প্রস্তাব আমরা নিয়ে আসি এবং তাজরিনের ঘটনা যখন ঘটে তার পরপরই সরকার একসঙ্গে অনেকগুলো পদক্ষেপ নেয় এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটি অভূতপূর্ব, এর আগে কোনোদিন হয়নি, শুধুমাত্র পোশাক শিল্পের ওপরেই একটি ক্যাবিনেট কমিটি উনি তৈরি করে দেন 11 জন মন্ত্রীকে নিয়ে এবং তাদের সচিবদেরকে নিয়ে, এবং সেই কমিটি কিন্তু তাদের প্রথম বৈঠকেই এই আইনটি পাশ করা এবং এর সঙ্গে আনুষঙ্গিক এই ফায়ার সেফটি বলুন আর অন্যান্য ধরনের নিরাপত্তা বলুন, শ্রমিকদের অধিকার বলুন, সব বিষয় নিয়ে এবং পরিদর্শন প্রতিটি কারখানায় হতে হবে, কারখানাগুলোকে কমপ্লায়েন্ট হতে হবে, প্রত্যেকটি আইন মানতে হবে, এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এবং এই যে ক্যাবিনেট কমিটি হওয়া, একটি ট্রাইপার্টাইট অ্যাকশন প্ল্যান হয় ফায়ার সেফটির ওপরে মালিক সরকার শ্রমিক সকল পক্ষকে নিয়ে, এর সবই কিন্তু ঘটেছে রানা প্লাজার দুর্ঘটনার আগে। একই সঙ্গে আমাদের এই যে অনেক জঞ্জাল জমেছে তার অনেকখানি এই তৈরি পোশাক খাতেও, সেগুলোকেও আমরা দূর করবার উদ্যোগ নিয়েছি এবং এই সেক্টরটি আমাদের অর্থনীতিতে বলুন, আমাদের নারীর ক্ষমতায়নে বলুন, খুব বড় অবদান রেখেছে, কোনো সন্দেহ নেই। এই সেক্টরে যে বড় বড় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সম্পর্কেও আমরা ওয়াকিবহাল। এখন মালিক পক্ষ বলুন, শ্রমিকরা বলুন, আন্তর্জাতিক সংস্থা বলুন, সংশ্লিষ্ট সকলে সরকারের সঙ্গে একসঙ্গে একযোগে এখন কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। আমাদের অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা দেখছি নিরাপত্তা রাখার পাশাপাশি শ্রমিকের যে অধিকার, সেই বিষয়ে এই শ্রম আইনের সংশোধনীটি ইতোমধ্যেই আমাদের ক্যাবিনেটে পাশ হয়েছে, সেটি এই আসছে জুন মাসেই আমাদের সংসদে উত্থাপিত হবে এবং ইনশাআল্লাহ সেটি পাশ হবে বলেও আমরা বিশ্বাস করি। আমি মনে করি যে এই এত বড় দুর্ঘটনার মধ্য দিয়ে হয়তোবা আমাদের একটি সুযোগ তৈরি হয়েছে। এই যে বিরাট একটি শিল্প খাত আমাদের অর্থনীতিতে অবদান রেখেছে, নারীর ক্ষমতায়নে অবদান রেখেছে, সেটি সত্যিকার অর্থেই একটি নিখুঁত শিল্প খাত হিসেবে সামনে এগিয়ে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।